জোয়েলের গ্রন্থ এবং লাউদিকীয় সপ্তম দিন অ্যাডভেন্টিস্ট গির্জা সংখ্যা ২৮।
সংখ্যা ২৮। আমরা মথির সুসমাচারে ১২টি মসিহীয় পূর্তিকে চিহ্নিত করছি এবং সেগুলোকে ১৪৪,০০০ মাইল ফলকের সঙ্গে সামঞ্জস্য করছি। আমরা খ্রিস্টের জন্মকে শেষ সময়ের মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছি, যা প্রত্যেক সংস্কার আন্দোলনের সূচনা করে। খ্রিস্টের জন্ম ১৯৮৯ সালের সঙ্গে সাযুজ্যপূর্ণ, যা ১৪৪,০০০এর জন্য শেষ সময়। সেই মাইল ফলকের পর সর্বদা আরেকটি মাইল ফলক আসে, যেখানে বার্তাটি জনসমক্ষে উপস্থাপিত হয়, যাতে পরবর্তীতে জনসাধারণকে জবাবদিহিতার আওতায় আনা যায়।
দ্বিতীয় মসিহী পরিপূর্তি ছিল খ্রিস্টের দৃষ্টান্ত শিক্ষা, যা এমন পদ্ধতি নির্ধারণ করে যার দ্বারা শেষকালের পর আনুষ্ঠানিক রূপ পাওয়া বার্তাটি উপস্থাপিত হয়, যখন জ্ঞানের বৃদ্ধি সেই ব্যতিক্রমী প্রজন্মের জন্য একটি বার্তার জন্ম দেয়। মুইলারাইটদের জন্য তা ছিল ১৮৩১ সাল, আর ১৪৪,০০০এর আন্দোলনের জন্য ১৯৫৬ সাল। বার্তাটি জনসমক্ষে প্রকাশিত হওয়ার পরে একটি ভবিষ্যৎবাণীর পরিপূর্তির মাধ্যমে তা শক্তি পায়, যা পরীক্ষার প্রক্রিয়ার সূচনা চিহ্নিত করে। সেই শক্তি প্রদান ছিল মিলারাইটদের ক্ষেত্রে ১১ আগস্ট ১৮৪০ এবং ১৪৪,০০০এর ক্ষেত্রে ৯-১১।
তৃতীয় মসিহীয় পথচিহ্ন হল ৯-১১-এর বার্তাবাহকরা। তিনি এসে নসরত নামে একটি শহরে বাস করলেন, যাতে ভাববাদীদের দ্বারা যা বলা হয়েছিল তা পূর্ণ হয়। তাকে নসুরীয় বলা হবে। মথি ২:২৩।
পূর্বাভাস।
আর জিসাইয়ের কাণ্ড থেকে একটি অঙ্কুর উদ্গত হবে এবং তার শিকড় থেকে একটি শাখা বেড়ে উঠবে। ইশাইয়া ১১:২ বিচারকদের ১৩।
যে হিব্রু শব্দটি শাখা হিসেবে অনুবাদ করা হয় তার শব্দমূল হল নেৎসার, যা ন্যাজারেথ নামটিরও মূল। শাখাটি ন্যাজারেথের বস্তি থেকে আসে।
প্রভু এই পৃথিবীতে সশরীরে বাস করার সময় যেমন করেছিলেন, তেমনি তিনি সাদাসিধে জীবনের পরিমণ্ডল থেকে তরুণ পুরুষদের তার সেবায় আহ্বান করবেন। তিনি পণ্ডিত রাব্বিদের পাশ কাটিয়ে তার প্রথম শিষ্য হিসেবে বিনয়ী অশিক্ষিত জেলেদেরই বেছে নিয়েছিলেন। তাঁর এমন কর্মী আছে যাদের তিনি দারিদ্র ও অজ্ঞাততার মধ্য থেকে ডেকে আনবেন। জীবনের সাধারণ কর্তব্যে নিয়োজিত এবং মোটা খসখসে বস্ত্র পরিহিত মানুষ তাদের অল্পমূল্য বলে গণ্য করে, কিন্তু তারা মহামূল্য রত্নে পরিণত হবে, প্রভুর জন্য উজ্জ্বলভাবে জ্বলবে। যেদিন আমি আমার রত্নসম্ভার সংগ্রহ করব, সেদিন তারা আমার হবে, বলেন সেনাবাহিনীর সদাপ্রভু। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ৫ মে ১৯০৩।
পবিত্র আত্মার কর্তৃত্ব, সিস্টার হোয়াইটের কর্তৃত্ব এবং জোন্স ও ওয়াগনারের প্রতি ঈশ্বর প্রেরিত সমর্থন ১৮৮৮ সালে প্রত্যাখ্যাত হয়েছিল, যেমন কোরা মুসার কর্তৃত্বকে প্রত্যাখ্যান করেছিল।
এইভাবে তৃতীয় স্বর্গদূতের বার্তা প্রচারিত হবে। যখন এটি সর্বোচ্চ শক্তিতে দেওয়ার সময় আসবে, তখন প্রভু বিনম্র জনদের মাধ্যমে কাজ করবেন, তার সেবায় যারা নিজেদের উৎসর্গ করে তাদের মনকে পরিচালিত করবেন। শ্রমিকদের যোগ্যতা আসবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণের চেয়ে বরং তার আত্মার অভিষেক থেকে। বিশ্বাস ও প্রার্থনার মানুষরা ঈশ্বর যে বাক্য তাদের দেন তা ঘোষণা করতে পবিত্র উদ্দীপনায় এগিয়ে যেতে বাধ্য হবে। বাবিলনের পাপসমূহ উন্মোচিত হবে। নাগরিক কর্তৃত্ব দিয়ে গির্জার আচার অনুষ্ঠানগুলো চাপিয়ে দেওয়ার ভয়াবহ পরিণতি, আত্মবাদের অনুপ্রবেশ, পোপীয় ক্ষমতার গোপন কিন্তু দ্রুত অগ্রগতি সবই উন্মোচিত হবে। এই গম্ভীর সতর্কবার্তায় মানুষ জাগ্রত হবে, হাজারে হাজার লোক শুনবে যারা এমন কথা আগে কখনো শোনেনি। বিস্ময়ে তারা এই সাক্ষ্য শোনে যে বাবিলনই সেই গির্জা যে তার ভুল ও পাপের কারণে আর স্বর্গ থেকে তাকে পাঠানো সত্যকে প্রত্যাখ্যান করার কারণে পতিত হয়েছে। যখন লোকেরা উৎসুক প্রশ্ন নিয়ে তাদের পূর্বতন শিক্ষকদের কাছে যায়, এগুলো কি সত্য, তখন ধর্মযাজকেরা তাদের ভয় প্রশমিত করতে এবং জাগ্রত বিবেককে শান্ত করতে উপকথা পেশ করে, মধুর কথা ভবিষ্যৎবাণী করে। কিন্তু যেহেতু অনেকে কেবল মানুষের কর্তৃত্বে সন্তুষ্ট হতে অস্বীকার করে এবং একটি সরল প্রভু এইরূপ বলেছেন দাবি করে, তাই জনপ্রিয় ধর্মীয় নেতৃত্ব প্রাচীন ফারিসিদের মতো তাদের কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হলে ক্রোধে পূর্ণ হয়ে বার্তাটিকে শয়তানের বলে নিন্দা করবে এবং পাপপ্রিয় জনতাকে উস্কে দেবে, যাতে তারা এটি প্রচারকারীদের নিন্দা ও নির্যাতন করে।
নাজারেথের বস্তিগুলো থেকে ততলানো ঠোঁট ইশাইয়া ২৭-এর বিতর্কয়ে পৌঁছাল।
পরিমাপে যখন তা অঙ্কুরিত হয়, তুমি তার সঙ্গে বিচার করবে। পূর্ব বায়ুর দিনে সে তার প্রচণ্ড বায়ুকে থামিয়ে রাখে। ইশাইয়া ৫৭:৮। ইসলামের পূর্বের বাতাস, যা তৃতীয় দুর্ভোগ এবং জাতিসমূহের ক্রুদ্ধ হওয়া হিসেবে উপস্থাপিত, 9-11 এ ছাড়া হয়েছিল এবং তৎক্ষণাৎ সংযত করা হয়েছিল।
সেই সময় যখন উদ্ধারকার্য সমাপ্তির দিকে এগোচ্ছে, পৃথিবীতে বিপদ আসবে এবং জাতিসমূহ ক্রোধান্বিত হবে, তবুও তাদের নিয়ন্ত্রণে রাখা হবে যাতে তৃতীয় স্বর্গদূতের কাজ ব্যাহত না হয়। সে সময় শেষ বৃষ্টি অর্থাৎ প্রভুর উপস্থিতি থেকে আসা সতেজতা আসবে, তৃতীয় স্বর্গদূতের জোরালো কণ্ঠস্বরকে শক্তি দিতে এবং সাধুগণের প্রস্তুত করতে, যাতে তারা সেই সময়ে অটল থাকতে পারে যখন শেষ 7টি মহামারী ঢেলে দেওয়া হবে। আর্লি রাইটিংস 85।
মুসা, এলেন হোয়াইট, এ.টি. জোন্স এবং ই.জে. ওয়াগনার তখন 9/11 হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায়ের প্রহরী হিসেবে তাদের অবস্থান গ্রহণ করেছিলেন, যারা জিজ্ঞেস করেছিলেন, পূর্ব বাতাস এলে যে জিসাইয়ার বিতর্ক শুরু হয়, সেই সময় তারা কি বলবেন। জিসাইয়া বলেন, এই বিতর্কই ঈশ্বরের লোকদের পাপ থেকে শুদ্ধ করে।
মাপে মাপে যখন তা অঙ্কুরিত হয়, তুমি তার সঙ্গে তর্ক করিবে। সে পূর্ব বাতাসের দিনে তার প্রচণ্ড বাতাসকে থামিয়ে রাখে, অতএব এ দ্বারাই জাকবের অপরাধ পরিশোধিত হবে এবং তার পাপ দূর করার সমস্ত ফল এটাই। যখন সে বেদীর সব পাথরকে টুকরো টুকরো করে চূর্ণিত চুনাপাথরের মতো করে, তখন উপবন ও মূর্তিগুলি আর দাঁড়িয়ে থাকবে না। ইসাইয়া 2:8-9।
শেষ বৃষ্টি 9:11 পরে মাপা হয়েছে, যখন ইসলামকে মুক্ত করা হয়েছিল এবং পরে সংযত করা হয়েছিল। এই বিতর্কটাই হল যেভাবে জাকবের পাপ অপসারিত হয়, ফলে জাকব ইসরায়েলে পরিণত হয়। জাকবের একজন চুক্তির প্রতিনিধিমূলক ব্যক্তি ইসরায়েলে বাইবেলীয় রূপান্তর 1856-কে নির্দেশ করে, যখন ফিলাডেলফীয় মিলারাইট আন্দোলন লাউদিকীয় মিলারাইট আন্দোলনে পরিণত হয়, যা 7 বছর পরে লাউদিকীয় সপ্তম দিন অ্যাডভেন্টিস্ট গির্জা হয়ে উঠবে। মিলারাইট ইতিহাসের সেই রূপান্তর 1,44,000-এর ইতিহাসে একটি মাইল ফলক নির্দেশ করে, যখন 1,44,000-এর লাউদিকীয় আন্দোলন 1,44,000-এর ফিলাডেলফীয় আন্দোলনে পরিবর্তিত হয়। সেই রূপান্তরের মুহূর্তই হল যখন জাকব মানে স্থানচ্যুতকারী, ইসরায়েল মানে জয়ী এ পরিণত হয়।
বিতর্ক জাকবের পাপ শুদ্ধ করে এবং সে বিজয়ী ইসরায়েল হয়ে ওঠে। ইসরায়েল হিসেবে যারা উপস্থাপিত, তারা বাক্যের রক্ত এবং তাদের সাক্ষ্যের বাক্য দ্বারা জয়লাভ করে।
আর তারা মেষশাবকের রক্তের দ্বারা এবং তাদের সাক্ষ্যের বাক্যের দ্বারা তাকে পরাস্ত করল, এবং তারা মৃত্যু পর্যন্ত নিজেদের প্রাণকে ভালোবাসেনি। প্রকাশিত বাক্য 12:11।
তাদের সাক্ষ্যের বাণী সেই বার্তা যা বুঝতে হাবাক্কুকের প্রহরী অনুরোধ করেছিল। এটি তাদের পবিত্রীকরণ এবং মেষশাবকের রক্ত, যার দ্বারা তারা ধার্মিক সাব্যস্ত হয়, এর প্রতিনিধিত্ব করে।
আমি আমার প্রহরাস্থলে দাঁড়াব,
বুরুজের উপর নিজেকে স্থাপন করব, তিনি আমাকে কি বলবেন এবং যখন আমাকে ভর্ৎসনা করা হবে তখন আমি কি উত্তর দেব, তা দেখার জন্য আমি নজর রাখব। হাবাক্কুক 2:5।
রিপ্রুভড শব্দটির অর্থ তর্ক করা, এবং এটি ইসাইয়ার বিতর্ককে উপস্থাপন করে যা জাকবের পাপ দূর করে। হাবাক্কুকের প্রহরী জানতে চায় তার সাক্ষ্য কি হবে, এবং তাকে জানানো হয় যে হাবাক্কুকের ফলকসমূহই সেই বার্তা যা পড়তে ইচ্ছুকদেরকে শাস্ত্রসমূহ দ্রুত পর্যালোচনা করে বিশ্বাসের দ্বারা ধার্মিকতার বার্তা খুঁজে পেতে সক্ষম করবে। হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায়ে প্রথম 4 পদের শেষে প্রহরীকে বিশ্বাসের দ্বারা ধার্মিক গণ্যদের শ্রেণীতে অন্তর্ভুক্ত বলে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।
দেখ, যে অহংকারে ফুলে ওঠে তার প্রাণ তার মধ্যে সৎ নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি তার বিশ্বাসে বাজবে। হাবাক্কুক 2:4।
ওই দুটি ফলকে লেখা বার্তাটি জিরমিয়ার প্রাচীন পথসমূহ, কিন্তু জিরমিয়ার প্রহরী যখন তুরি বাজাল, তখন যাদের প্রাণ অহংকারে ফুলে উঠেছে সেই বিদ্রোহী শ্রেণী শুনতে অস্বীকার করল। তারা পূর্ববর্তী পদে উল্লিখিত সেই একই শ্রেণী যারা বিশ্রাম ও প্রশান্তি পেতে প্রাচীন পথগুলোয় চলতে অস্বীকার করেছিল।
সদাপ্রভু এই কথা বলেন, তোমরা পথে দাঁড়াও এবং দেখ, এবং প্রাচীন পথসমূহের বিষয়ে জিজ্ঞাসা কর, কোথায় উত্তম পথ, এবং তদনুসারে চল, তবেই তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম লাভ করিবে। কিন্তু তাহারা বলিল, আমরা তদনুসারে চলিব না, আমি তোমাদের উপরে প্রহরীদেরও নিযুক্ত করিয়াছিলাম, এই বলিয়া তুরির ধ্বনিতে কর্ণপাত কর। কিন্তু তাহারা বলিল, আমরা কর্ণপাত করিব না। জিরমিয়া 6:17।
9:11-এ ঈশ্বরের লোকদের উপর স্থাপিত প্রহরীরা ছিলেন মোশে, এলেন হোয়াইট, জোন্স ও ওয়াগনার, যাদের প্রতীক ছিল
মোশের তোতলানো ঠোঁট, আর সেই তোতলানো ঠোঁটের প্রতীক ছিল মিশরীয় ভাষায় কথা বলতে তার ভয়, একটি ভাষা যা তিনি ৪০ বছর ব্যবহারই করেননি। মোশের সঙ্গে লাল সাগর পেরিয়ে এসেছিল যে সকল হিব্রু ও মিশ্র জনসমষ্টি, তাদের তুলনায় মোশেই ছিলেন বিদেশি উচ্চারণের লোক। তার উচ্চারণ ছিল নাসরীয় উচ্চারণ, পিতরের উচ্চারণও আলাদা করে চিহ্নিত করা হয়েছিল।
কিছুক্ষণ পরে সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা কাছে এসে পিতরকে বলল, নিশ্চয়ই তুমিও তাদের একজন, কারণ তোমার কথাবার্তাই তোমাকে প্রকাশ করছে। মথি ৬৭।
পিতরের ইতিহাস নিয়ে বিতর্কে তিনি ৩ বার মিথ্যা বলেছিলেন, এবং সেই বিতর্কে তার উচ্চারণ ভঙ্গি বা তোতলামির জন্য তিনি আলাদা করে চিহ্নিত হয়েছিলেন। বিতর্কে একটি দল ঈশ্বরকে জিজ্ঞেস করল, আমি বিতর্কে কি বলবো? তারা দেখে প্রাচীন পদগুলি এবং তারা শোনে তুর্যধ্বনি। তারা দেখে ও শোনে, এবং শেষমেশ যখন তারা বিতর্ক করে তারা জয়ী হয়। অন্তিমকালে জয়লাভের বার্তাটি লাওদিকিয়ার বার্তা হিসেবে উপস্থাপিত হয়েছে। লাওদিকিয়ার মণ্ডলীর মতো নয়, ফিলাডেলফিয়ার মণ্ডলীর কোনো নিন্দা নেই।
যে জয়ী হবে তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে একটি স্তম্ভ করব, এবং সে আর কখনো বাইরে যাবে না, আর আমি তার ওপর আমার ঈশ্বরের নাম এবং আমার ঈশ্বরের নগরের নাম লিখব, যা নূতন জিরুসালেম, যা স্বর্গ হতে আমার ঈশ্বরের কাছ থেকে নেমে আসে, এবং আমি তার ওপর আমার নতুন নাম লিখব, যার কান আছে সে যেন শুনে আত্মামণ্ডলীসমূহকে যা বলেন। প্রকাশিত বাক্য ৩:১২-১৩।
ভর্ৎসনা না থাকা সত্ত্বেও ফিলাডেলফিয়াকে দেওয়া প্রতিশ্রুতি কেবল তাদেরই জন্য যারা জয়ী হয়। ফিলাডেলফিয়ার গির্জাকে লাওদিকিয়ার গির্জার সঙ্গে বৈপরীত্যে দেখানো হয়েছে, এবং এটি দুটি শ্রেণীর দ্বারা চিহ্নিত, একটি যাদের জয়ী হওয়া প্রয়োজন এবং আরেকটি যারা ইতিমধ্যেই জয়ী হয়েছে। ফিলাডেলফিয়ার গির্জাকে লাওদিকিয়ার গির্জার বিপরীতে দেখানো হয়েছে, এবং লাওদিকিয়ার গির্জা হল মথি ২৫-এর মূর্খ কুমারীরা।
মূর্খ কুমারীদের দ্বারা প্রতিনিধিত্বকৃত মণ্ডলীর অবস্থা লাওদিকিয়ার অবস্থা রূপেও উল্লেখ করা হয়েছে। রিভিউ অ্যান্ড হেরল্ড, ১৮ অগস্ট ১৮৯০।
৯/১১-এ টুইন টাওয়ার ধসে পড়ার সময় যখন স্বর্গদূত অবতীর্ণ হলেন, জোন্স ও ওয়াগনার লাওদিকিয়ার বার্তার উপস্থাপন শুরু করেন, এবং শেষ বৃষ্টি নিয়ে বিতর্কের সূচনা হয়। জিরোমিয়াহের তুর্যের বার্তাটি হল সপ্তম তুর্য, যা তৃতীয় হায়, যা ইসলাম যেমনটি প্রাচীন পথে চিহ্নিত, যে পথটি হাবাক্কুকের ১৮৪৩ ও ১৮৫০ সালের সারণীতে উপস্থাপিত সমস্ত সত্যের মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয়েছে। লাওদিকিয়ার বার্তাই উদ্ধারের একমাত্র আশা, এবং উদ্ধার শব্দটির অর্থ হল আরোগ্য। খ্রিস্ট হয় নিজেকে লাওদিকীয়দের হৃদয়ের দরজায় কড়া নাড়তে থাকা হিসেবে তুলে ধরেন, নয়তো লাওদিকীয়কে এ প্রতিশ্রুতি দেন যে তারা যদি তার সঙ্গে শান্তি স্থাপন করে তিনি তাদের সঙ্গে শান্তি স্থাপন করবেন। যেভাবেই হোক, একজন লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্টকে যে বার্তাটি দেওয়া হয় তা কেবল আরোগ্যের বার্তাই।
চতুর্থ মসিহীয় পথচিহ্ন হল ৯:৫১-এর লাওদিকীয় বার্তা,
যাতে ভবিষ্যৎ বক্তা যিশাইয়া যা বলেছিলেন তা পূর্ণ হয়। তিনি নিজেই আমাদের দুর্বলতাসমূহ গ্রহণ করলেন এবং আমাদের রোগব্যাধি বহন করলেন। মথি ৮:১৭।
পূর্বাভাস, নিশ্চয়ই তিনি আমাদের রোগ বহন করেছেন
এবং আমাদের বেদনা কাঁধে নিয়েছেন, তবু আমরা তাকে আঘাতপ্রাপ্ত, ঈশ্বরের দ্বারা প্রহৃত ও পীড়িত বলে গণ্য করেছি। যিশাইয়া ৩৩।
আর লাওদিকীয়দের মণ্ডলীর স্বর্গদূতের কাছে লিখ, এই কথা বলেন, আমেন, বিশ্বস্ত ও সত্য সাক্ষী, ঈশ্বরের সৃষ্টির আরম্ভ, আমি তোমার কাজসমূহ জানি যে তুমি না শীতল না উষ্ণ, আমি ইচ্ছা করি তুমি শীতল বা উষ্ণ হও, অতবেব তুমি যেহেতু কুসুম গরম এবং না শীতল না উষ্ণ, আমি তোমাকে আমার মুখ থেকে উগড়ে দেব।
কারণ তুমি বল, আমি ধনী এবং ধন সম্পদে সমৃদ্ধ, এবং আমার কোনো কিছুর প্রয়োজন নেই, এবং তুমি জানো না যে তুমি দুর্দশাগ্রস্ত, করুণ, দরিদ্র, অন্ধ এবং নগ্ন।
আমি তোমাকে পরামর্শ দিচ্ছি,
তুমি আমার কাছ থেকে আগুনে পরিশোধিত স্বর্ণ কিনো যেন তুমি ধনী হও, এবং শুভ্র বস্ত্র যেন তুমি তা পরিধান করতে পারো এবং তোমার নগ্নতার লজ্জা প্রকাশ না পায়, আর তোমার চোখে চোখের মলম লাগাও যেন তুমি দেখতে পাও।
যাদেরকে আমি ভালোবাসি তাদেরই আমি তিরস্কার করি ও শাসন করি, অতএব উৎসাহী হও এবং পশ্চাতাপ করো। দেখ, আমি দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছি, যদি কেউ আমার কণ্ঠস্বর শোনে এবং দরজা খোলে, আমি তার কাছে ভিতরে প্রবেশ করব এবং তার সঙ্গে ভোজন করব, এবং সেও আমার সঙ্গে। যে জয়লাভ করে
তাকে আমি আমার সিংহাসনে আমার সঙ্গে বসার অধিকার দেব, যেমন আমিও জয়লাভ করেছি এবং আমার পিতার সঙ্গে তার সিংহাসনে আসন গ্রহণ করেছি। যার কান আছে সে যেন শোনে আত্মামণ্ডলীদের প্রতি যা বলছে। প্রকাশিত বাক্য 3:14-22।
সোনাও সাদা বস্ত্র কিনতে এবং চোখে মলম লাগাতে যে উপদেশ দেওয়া হয়েছে তা কেবল মৃত্যুর নয়, চিরন্তন মৃত্যুতেই শেষ হওয়া এক অবস্থার উল্লিখিত প্রতিকার। সোনা, বস্ত্র ও মলম লাগানো যে সমস্যাগুলোর প্রতিকার করতে পারে সেগুলো সহজেই খ্রিস্ট আমাদের দুর্বলতা নিজের ওপর নেওয়ার বিষয়টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যোহন ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্যের কারণে, যীশুর সাক্ষ্যই ভবিষ্যৎবাণীর আত্মা, পতমসে কারাবন্দী ছিলেন। লাওদিকিয়ার প্রতিকার হল ভবিষ্যৎবাণীর আত্মা, এবং ভবিষ্যৎবাণীর আত্মার আরোগ্যকারী গুণাবলী খ্রিস্ট আমাদের দুর্বলতা গ্রহণ করেছিলেন ও আমাদের দুঃখ কষ্ট বহন করেছিলেন এতে প্রতিকায়িত হয়েছিল।
খ্রিস্ট আমাদের দুর্বলতাগুলো বহন করতে পারেন একমাত্র তখনই যখন আমরা হৃদয়ের দরজা খুলে তার ঈশ্বরত্বের সঙ্গে আমাদের মানবত্বের ঐক্যকে অনুমতি দিই। পবিত্র আত্মার উপস্থিতির মাধ্যমে তিনি যখন আমাদের জীবনে প্রবেশ করেন তখন তিনি আমাদের দুর্বলতাগুলো বহন করেন। আমরা প্রতিকার কার্যকর করে সেই দরজা খুলে দিই। যে প্রতিকার হৃদয়ে খুলে দেয় তা হল সোনা, সাদা বস্ত্র এবং চোখের মলম। চোখের মলম হল ঈশ্বরের বাক্যের আলোকপ্রাপ্তি, যা কেবল পবিত্র আত্মার মাধ্যমেই সাধিত হয়। বাইবেল আমাদের পদপ্রদীপ, আর যে আলো পথকে আলোকিত করে তা হল মধ্যরাত্রির ডাকের আলো।
তোমার বাক্য আমার পায়ের প্রদীপ আর আমার পথের আলো, গীত সংহিতা 119:10-5।
যখন একজন লাওদিকিয়াবাসীকে তার নয়নে অঞ্জন লাগাতে উপদেশ দেওয়া হয় তখন তাকে তা করতে হবে ঈশ্বরের বাক্য দিয়ে, যা প্রদীপ স্বরূপ। কিন্তু দশ কুমারীর দৃষ্টান্তে যেমন দেখানো হয়েছে, তেল ছাড়া প্রদীপ অকার্যকর। লাওদিকিয়াবাসীদের কাছে তাদের বাইবেল আছে, যদিও সাধারণত কিং জেমস সংস্করণ নয়, কিন্তু তাদের কাছে পবিত্র আত্মার তেল নেই। পবিত্র আত্মার উপস্থিতি যে বার্তায় রয়েছে সেই বার্তার মাধ্যমেই লাওদিকিয়াবাসীদের নয়নে অঞ্জন লাগানো সম্পন্ন হয়।
যে সোনা কিনতে একজন লাওদিকীয়কে উপদেশ দেওয়া হয়েছে তা কেবল বিশ্বাস নয়, বরং এমন বিশ্বাস যা প্রেমের দ্বারা কাজ করে এবং আত্মাকে শুদ্ধ করে। চোখের মলমের মতো সোনার ব্যাপারেও লাওদিকীয়দের মধ্যে একটি ভুয়া দাবি প্রচলিত আছে। একজন লাওদিকীয়, যেমন সমগ্র খ্রিস্টীয় জগতও করে, দাবি করে যে তাদের বিশ্বাস আছে। ওই ধরনের বিশ্বাস কেবল মানবীয় বিশ্বাস মাত্র, এবং সোনায় প্রতিকায়িত যে বিশ্বাস তার একটি নকল, কারণ সেই বিশ্বাস আত্মাকে শুদ্ধ করে। এটি এমন এক বিশ্বাস যা পবিত্র করে, এবং যাদের কাছে প্রকৃত পবিত্রীকৃত বিশ্বাস আছে তারা পবিত্র, কারণ পবিত্রীকৃত মানে পবিত্র করে তোলা হয়েছে। লাওদিকীয়দের সেই বিশ্বাস নেই, কারণ তা থাকলে খ্রিস্ট বাইরে দাঁড়িয়ে প্রবেশ করতে চাইতেন না।
পুনরুদ্ধারিত স্বর্গে পৌঁছানোর কোনো মধ্যপথ নেই। এই অন্তিম দিনগুলোর জন্য মানুষকে দেওয়া বার্তা হল মানব উদ্ভাবিত পরিকল্পনার সঙ্গে একীভূত না হওয়া। আমাদের জাগতিক আইনজীবীদের নীতির ওপর নির্ভর করা উচিত নয়। আমাদের প্রার্থনায় নিবেদিত বিনয়ী মানুষ হতে হবে। শয়তানের হাতিয়ারগুলোর দ্বারা অন্ধ হয়ে যাওয়া লোকদের মতো আচরণ করা নয়। অনেকের বিশ্বাস আছে, কিন্তু এমন বিশ্বাস নয় যা প্রেমের দ্বারা কার্যকর হয় এবং আত্মাকে শুদ্ধ করে। উদ্ধারের বিশ্বাস কেবল সত্যকে মেনে নেওয়া নয়, দৈত্যরাও বিশ্বাস করে এবং কাঁপে। ঈশ্বরের আত্মার অনুপ্রেরণা মানুষকে এমন এক বিশ্বাস দেয় যা একটি প্রেরণাদায়ক শক্তি, যা চরিত্রকে গঠন করে এবং মানুষকে কেবল বাহ্যিক আনুষ্ঠানিক কাজের থেকেও উচ্চতরে নিয়ে যায়। আমাদের কথা, কাজকর্ম ও মনোভাবকে এই সাক্ষ্য দিতে হবে যে আমরা খ্রিস্টের অনুসারী।
ঈশ্বর দানকৃত সর্বশ্রেষ্ঠ আলো ও আশীর্বাদও এই শেষ দিনে অবাধ্যতা ও ধর্মত্যাগের বিরুদ্ধে কোনো নিরাপত্তা নয়। যাদের ঈশ্বর আস্থার উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন তারাও স্বর্গীয় আলোর থেকে মুখ ফিরিয়ে মানবীয় প্রজ্ঞার দিকে ঝুঁকতে পারে। তখন তাদের আলো অন্ধকারে পরিণত হবে, ঈশ্বর অর্পিত তাদের সক্ষমতাগুলো ফাঁদে পরিণত হবে, তাদের চরিত্র ঈশ্বরের কাছে আপত্তিকর হবে। ঈশ্বরকে পরিহাস করা যায় না, তার থেকে বিচ্যুতি অতীতেও যেমন তেমনি সর্বদাই তার নিশ্চিত পরিণতি ডেকে আনে। ঈশ্বরকে অপ্রীতিকর কাজসমূহ যদি সেগুলোকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা হয় এবং দৃঢ়ভাবে অনুতপ্ত হয়ে ত্যাগ না করা হয়, তবে তা দুষ্কর্মীকে প্রতারণার পথে ধাপে ধাপে এগিয়ে দেবে, যতক্ষণ না বহু পাপ শাস্তিহীনভাবে সংঘটিত হয়। যারা এমন চরিত্র অর্জন করতে চায় যা তাদের ঈশ্বরের সহকর্মী করে এবং ঈশ্বরের প্রশংসা লাভ করায়, তাদের ঈশ্বরের শত্রুদের থেকে নিজেদের পৃথক করতে হবে এবং সেই সত্যকে বজায় রাখতে হবে যা খ্রিস্ট যোহনকে দিয়েছিলেন, যাতে তিনি তা বিশ্বকে দেন। পাণ্ডুলিপি প্রকাশনা, খণ্ড 18:34।
শুভ্র বস্ত্র হল খ্রিস্টের ধার্মিকতা।
আসুন আমরা আনন্দ করি ও উল্লাস করি এবং তাকে সম্মান দিই, কারণ মেষ শিশুর বিবাহ এসে গেছে এবং তার স্ত্রী নিজেকে প্রস্তুত করেছে, এবং তাকে দেওয়া হল যে সে সূক্ষ্ম সুতির বস্ত্র শুচি ও শুভ্র পরিধান করুক, কারণ সেই সূক্ষ্ম সুতির বস্ত্র হল সাধুদের ধার্মিকতা। এবং তিনি আমাকে বললেন, লিখ, ধন্য তারা যারা মেষ শিশুর বিবাহ ভোজে আহ্বান প্রাপ্ত। এবং তিনি আমাকে বললেন, এগুলো ঈশ্বরের সত্য কথা। প্রকাশিত বাক্য 19:9।
পত্নী লাওদিকিয়ার জন্য প্রস্তাবিত ত্রিগুণ প্রতিকার প্রয়োগ করে নিজেকে প্রস্তুত করল, এবং এতে সে নিজেকে এক ফিলাডেলফিয়ায় বধূতে রূপান্তরিত করল। এই পদগুলো সরাসরি অ্যাডভেন্টবাদকে সম্বোধন করছে, যা 10 কুমারীর দৃষ্টান্তে প্রতিনিধিত্ব করা হয়েছে। কুমারীরা তারা যাদের যে বিবাহে আহ্বান করা হয়েছে সেই বিবাহে যাওয়ার অপেক্ষায় আছে। বধূ নিজেকে প্রস্তুত করেছিল, কারণ জাখারিয়া বইয়ের 3 অধ্যায়ে যিহোশুয়া ও স্বর্গদূতের ঘটনায় সেটি মঞ্জুর করা হয়েছিল। সেখানে তার নোংরা লাওদিকীয় পোশাক খুলে নেওয়া হয় এবং তার পরিবর্তে শুভ্র সুতির বিবাহের বস্ত্র পরানো হয়। প্রতিকারটির দ্বিতীয় সাক্ষ্য বহন করে এলেন গুল্ড হোয়াইট নামটি। এলেন মানে উজ্জ্বল ও দীপ্তিমান আলো, এবং তা চোখের মলমকে প্রতিনিধিত্ব করে। গুল্ড প্রাচীন ইংরেজিতে গোল্ড শব্দ, যার অর্থ সোনা। হোয়াইট ধার্মিকতাকে প্রতিনিধিত্ব করে, এবং 1846 সাল পর্যন্ত এই নামটি তাকে দেওয়া হয়নি। যখন তিনি জেমসকে বিয়ে করেন তখন তার নাম পরিবর্তিত হয়ে হোয়াইট হয়। নাম পরিবর্তন ও বিবাহ উভয়ই একটি চুক্তির সম্পর্কের প্রতীক। বিবাহের আগে তার নাম ছিল হারমন, যার অর্থ শান্তির সৈনিক, যেমন তিনি তখন ছিলেন। এলেন হোয়াইটই লাওদিকীয় বার্তা, আর তাকে প্রত্যাখ্যান করা মানে পরিত্রাণকে প্রত্যাখ্যান করা।
পরবর্তী প্রবন্ধে আমরা মথির বইয়ের 12টি মসীহ সংক্রান্ত ভবিষ্যৎবাণী পর্যালোচনা অব্যাহত রাখব।
প্রকাশিত বাক্য 3:14-18 উদ্ধৃত। আহা, কি বর্ণনা! কত লোক যে এই ভয়ঙ্কর অবস্থায় আছে! আমি আন্তরিকভাবে প্রত্যেক ধর্মপ্রচারককে অনুরোধ করছি প্রকাশিত বাক্যের 3 অধ্যায়টি অধ্যবসায়ের সঙ্গে অধ্যয়ন করতে, কারণ তাতেই শেষ দিনগুলিতে বিদ্যমান বিষয়সমূহের অবস্থা চিত্রিত হয়েছে। এই অধ্যায়ের প্রতিটি পদ মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন, কারণ এই কথাগুলোর মাধ্যমে যীশু আপনাদের সঙ্গে কথা বলছেন। যদি কখনও কোনো জনগোষ্ঠীকে লাওদিকীয় বার্তায় প্রতিনিধিত্ব করা হয়ে থাকে, তবে তা সেই জনগোষ্ঠী যারা মহান আলো, শাস্ত্রের প্রকাশ পেয়েছে, যা সপ্তম দিবস অ্যাডভেন্টিস্টরা গ্রহণ করেছে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড 18:19। ঈশ্বরের প্রকৃত আজ্ঞা পালনকারী লোকেরা বিশ্বকে অকলঙ্কিত সততার চরিত্র প্রদর্শন করে, নিজেদের আচরণ দ্বারা সাক্ষ্য দেয় যে প্রভুর ব্যবস্থা পরিপূর্ণ, তা আত্মাকে রূপান্তরিত করে। এইভাবে ঈশ্বরের পুত্র প্রভু যীশু ঈশ্বরের ব্যবস্থার প্রতি তার আজ্ঞা পালনের মাধ্যমে সেই ব্যবস্থাকে মহিমান্বিত ও সম্মানিত করেছেন। ঈশ্বর নিশ্চয়ই নিজেদের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বলে দাবি করে এমন প্রত্যেক গির্জার প্রত্যেক সদস্যকে দণ্ডিত করবেন যে তার সেবা করছে না, বরং অহংকার, স্বার্থপরতা ও জাগতিকতার মাধ্যমে দেখাচ্ছে যে স্বর্গীয় উৎসের সত্য তার চরিত্রে কোনো সংস্কার কার্যকর করেনি। অনুগ্রহ করে প্রকাশিত বাক্য 3:15-18 মনোযোগ সহকারে পড়ুন। যীশুখ্রিস্টের কণ্ঠস্বর শোনা যায়, যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে আমি ভর্ৎসনা করি ও শাসন করি, অতবে অধামন নিয়ে নয় উৎসাহী হ এবং পশ্চাত্তাপ কর। দেখ, আমি তোমাদের ত্রাণকর্তা দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছি। যদি কেউ আমার কণ্ঠস্বর শোনে এবং দরজা খোলে, আমি তার কাছে প্রবেশ করব এবং তার সঙ্গে আহার করব, আর সেও আমার সঙ্গে আহার করবে। যে জয়ী হয় তাকে আমি আমার সঙ্গে আমার সিংহাসনে বসার অধিকার দেব, যেমন আমিও জয়ী হয়ে আমার পিতার সিংহাসনে তার সঙ্গে বসেছি। প্রকাশিত বাক্য 3:19-21।
মণ্ডলীগুলি কি লাওদিকিয়ার বার্তায় কর্ণপাত করবে? তারা কি অনুতাপ করবে, নাকি সত্যের অত্যন্ত গুরুগম্ভীর বার্তা, তৃতীয় স্বর্গদূতের বার্তা, বিশ্বব্যাপী ঘোষিত হচ্ছে সত্ত্বেও পাপে চলতেই থাকবে? এটি করুণার শেষ বার্তা, পতিত বিশ্বের প্রতি শেষ সতর্ক বার্তা। যদি ঈশ্বরের মণ্ডলী কুসুম গরম হয়ে যায় তবে তা ঈশ্বরের অনুগ্রহে আর থাকে না, যেমন সেই সব মণ্ডলীও নেই যাদের পতিত বলে চিত্রিত করা হয়েছে এবং যারা দুষ্টাত্মাদের বাসস্থান, প্রত্যেক অপবিত্র আত্মার আশ্রয়স্থল এবং প্রত্যেক অপবিত্র ও ঘৃণ্য পাখির খাঁচা হয়ে উঠেছে। যারা সত্য শোনার ও গ্রহণ করার সুযোগ পেয়েছে এবং যারা সপ্তম দিন অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদেরকে ঈশ্বরের আজ্ঞা পালনকারী জনগণ বলে, তবু যাদের মধ্যে নামমাত্র মণ্ডলীদের চেয়ে কোনো বাড়তি প্রাণশক্তি ও ঈশ্বরের প্রতি নিবেদন নেই, তারা ঈশ্বরের আইনের বিরোধিতা করা মণ্ডলীদের মতোই ঈশ্বরের মহামারীগুলির শাস্তি পাবে। কেবলমাত্র যারা সত্যের মাধ্যমে পবিত্র হয়েছে তারাই সেই রাজকীয় পরিবারের অংশ হবে স্বর্গীয় বাসভবন সমূহে, যেগুলো প্রস্তুত করতে খ্রিস্ট গেছেন তাদের জন্য যারা তাকে ভালোবাসে এবং তার আজ্ঞাগুলি পালন করে।
যে বলে আমি তাকে চিনি আর তার আদেশগুলো পালন করে না সে মিথ্যাবাদী এবং তার মধ্যে সত্য নেই। এই যোহন দুই চর, এটি তাদের সকলকে অন্তর্ভুক্ত করে যারা ঈশ্বরের জ্ঞান থাকার দাবি করে এবং তার আদেশ পালন করার কথা বলে কিন্তু সৎকর্মের মাধ্যমে তা প্রমাণ করে না, তারা তাদের কাজ অনুযায়ী ফল পাবে। যে কেউ তার মধ্যে স্থির থাকে সে পাপ করে না, যে পাপ করে সে তাকে দেখেনি, তাকে জানেও না। এই যোহন তিন ছায়, এটি সকল গির্জার সদস্যদের উদ্দেশ্যে বলা হয়েছে, সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট গির্জার সদস্যদেরও অন্তর্ভুক্ত করে। হে প্রিয় শিশুগণ, কেউ যেন তোমাদের প্রতারণা না করে, যে ন্যায় কর্ম করে সে ধার্মিক যেমন তিনি ধার্মিক, যে পাপ করে সে শয়তানের, কারণ শয়তান প্রথম থেকেই পাপ করে আসছে। এই উদ্দেশ্যেই ঈশ্বরের পুত্র প্রকাশিত হলেন, যেন তিনি শয়তানের কার্যগুলি ধ্বংস করেন। যে কেউ ঈশ্বরের কাছ থেকে জন্মেছে সে পাপ করে না, কারণ তার বীজ তার মধ্যে থাকে, এবং সে পাপ করতে পারে না কারণ সে ঈশ্বরের কাছ থেকে জন্মেছে। এই বিষয়েই ঈশ্বরের সন্তানরা ও শয়তানের সন্তানরা প্রকাশিত হয়, যে ন্যায়কর্ম করে না সে ঈশ্বরের নয়, আর যে তার ভাইকে ভালোবাসে না সেও নয়। এই যখন তিন নরুন দশ পন্তরিত করেও তার যাকে রঙপ্রকাশ করা ভাঙে ছয় করে ও প্যারা রক্তে ভিত্তি করে ঘুরকণ ভাগে। যারা নিজেদেরকে বিশ্রাম দিন পালনকারী অ্যাডভেন্টিস্ট বলে দাবি করে অথচ পাপে লিপ্তই থাকে তারা ঈশ্বরের দৃষ্টিতে মিথ্যাবাদী। তাদের পাপময় আচরণ ঈশ্বরের কাজকে প্রতিহত করছে, তারা অন্যদেরও পাপে টেনে নিচ্ছে। আমাদের গির্জাগুলোর প্রত্যেক সদস্যের উদ্দেশ্যে ঈশ্বরের বাক্য আসে, তোমাদের পায়ের জন্য সরল পথ তৈরি করো, যাতে যেটি খোঁড়া তা পথচ্যুত না হয়, বরং তা যেন আরোগ্য লাভ করে। সকল মানুষের সঙ্গে শান্তি ও পবিত্রতা অনুসরণ করো, কারণ এগুলো ছাড়া কেউই প্রভুকে দেখবে না। সাবধানতার সঙ্গে লক্ষ্য রেখো যেন কেউ ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়, যেন কোনো তিক্ততার শিকড় গজিয়ে উঠে তোমাদের কষ্ট না দেয় এবং তাতে অনেকে অপবিত্র না হয়, যেন তোমাদের মধ্যে কোনো ব্যভিচারী বা অধার্মিক ব্যক্তি না থাকে, যেমন এসাউ, যিনি একটুকরো খাবারের জন্য নিজের জন্মাধিকার বিক্রি করেছিলেন। কারণ তোমরা জানো, পরে যখন সে আশীর্বাদ লাভ করতে চেয়েছিল তখন তাকে প্রত্যাখ্যান করা হয়, কারণ সে অনুতাপের কোনো সুযোগ পায়নি, যদিও অশ্রুসিক্ত হয়ে তা আন্তরিকভাবে খুঁজেছিল। ইব্রীয় ১২:১৩। এটি সত্য বিশ্বাস করার দাবি করে এমন অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। নিজেদের লালসাপূর্ণ আচরণ ত্যাগ করার বদলে তারা শয়তানের প্রতারণামূল কূটতর্কের অধীনে শিক্ষার ভুল ধারায় পা বাড়ায়। পাপকে আর পাপ হিসেবে অনুধাবন করা হয় না, তাদের বিবেকই কলুষিত, তাদের হৃদয় দূষিত, এমনকি তাদের চিন্তাভাবনাও অবিরত কলুষিত থাকে। শয়তান তাদেরকে টোপ হিসেবে ব্যবহার করে আত্মাগুলিকে এমন অপবিত্র আচরণের দিকে টেনে নেয় যা সমগ্র সত্তাকে কলুষিত করে। যে মসির আইনকে, যা ছিল ঈশ্বরের আইন, তুচ্ছ করেছে, সে দুই বা তিনজন সাক্ষীর সাক্ষ্যে দয়া ছাড়াই মৃত্যুবরণ করেছে। তবে তোমরা কি মনে কর যে ঈশ্বরের পুত্রকে পায়ের নিচে দলিত করেছে এবং যে সেই চুক্তির রক্তকে, যার দ্বারা সে পবিত্র হয়েছিল, অপবিত্র বস্তু বলে গণ্য করেছে এবং অনুগ্রহের আত্মাকে অপমান করেছে, সে কত অধিক কঠোর শাস্তির যোগ্য হবে? কারণ আমরা তাকে চিনি যিনি বলেছেন, প্রতিশোধ আমার, আমিই প্রতিফল দেব, প্রভু বলেন, এবং আবার, প্রভু তার লোকদের বিচার করবেন। জীবন্ত ঈশ্বরের হাতে পড়া ভয়াবহ বিষয়। ইব্রীয় ১০:৩৩ গতিত, ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড ১৯, ১৯৫০-১৯১৭।